ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवतम चतुर्थ स्कंध द्वादश अध्याय श्लोक 23 এই অধ্যায়ে শিরোনাম হচ্ছে চতুষ্পদ সঙ্গে ঋতু মহারাজের মিলন অর্থ ইন্দ্রিয় আরাম স্বগোষ্ঠী অতৃষ্ণয়া অর্থেন্দ্রিয়ারাম স্বগোষ্ঠতৃষ্ণয়া তৎসম্মতানাম অপরিগ্রহেণ চ বিবিক্তরুচ্যা পরিতোষয়াত্মনি বীণা হরে গুণ পিজুষপানা অর্থেন্দ্রিয়ারাম সবষ্টকৃষ্ণয়া তৎসম্মতানামপরিগ্রহেণ চ বিবিক্তরুচ্যা পরিতোষয়াত্মনি বীণা হরির্গুণ পিজুষপানা অর্থেন্দ্রিয়ারাম স্বগোষ্ঠতৃষ্ণয়া তৎসম্মতানামপরিগ্রহেণ চ বিবিক্তরুচ্যা পরিতোষয়াত্মনি বীণা হরির্গুণ পিজুষপানা অর্থেন্দ্রিয়ারাম স্বগোষ্ঠতৃষ্ণয়া তৎসম্মতানামপরিগ্রহেণ চ বিবিক্তরুচ্যা পরিতোষয়াত্মনি বীণা হরির্গুণ পিজুষপানা অর্থ ধন সম্পদ ইন্দ্রিয় ইন্দ্রিয় আরাম তৃপ্তি স্বগোষ্ঠী তাদের সঙ্গীগণ সহ অতৃষ্ণায়া বিতৃষ্ণার দ্বারা তা সম্মতানা তাদের দ্বারা অনুমোদিত অপরিগ্রহেণ অস্বীকার করার ফলে চ ও বিবিক্ত রুচ্যা অরুচি পরিতোষে সুখ আত্মনি শিও বিনা ব্যতীত হরে পরমেশ্বর ভগবানের গুণ গুণাবলী পিজুষ অমৃত পানা পান করার ফলে শিল প্রভুপাদের অনুবাদ পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থলোভী ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হয় কেবল সেই প্রকার ব্যক্তিকেই নয় এমনকি যারা তাদের সঙ্গে সঙ্গ করে তাদের সঙ্গও পরিত্যাগ করতে হয় মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রীহরির মহিমারূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না। এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করা যায়। আপনারা বলুন অনুসঙ্গে, পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থলোভ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হয়। কেবল সেই প্রকার ব্যক্তিকেই নয়, এমনকি যারা তাদের সঙ্গ করে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয়। মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রীহরি মহিমারূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না। এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করা যায়। তাৎপর্য, জড়জগতে সকলে ধন সম্পদ ও ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনে তা ব্যয় করা। শ্রী সুখদেব গোস্বামী তার বিষয়াসক্ত ব্যক্তিদের কার্যকলাপ বর্ণনা করে বলেছেন, নিদ্রায়া হিয়াতে নক্তং ব্যবায় এন চবা ময়ান দিবা চার্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। শ্রীমদ ভাগবত 2.1.3। বিষয়াসক্ত ব্যক্তিদের এটি হচ্ছে আদর্শ উদাহরণ। রাত্রিবেলায় 6 ঘন্টার বেশি ঘুমিয়ে অথবা মৈথুন ক্রিয়ায় তারা তাদের সময়ে পৌঁছায় পাবে। এটি হচ্ছে তাদের রাতের কর্ম, আর দিনের বেলায় তারা অফিসে অথবা ব্যবসায় স্থানে গিয়ে অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত থাকে। কিছু টাকা পয়সা পাওয়া মাত্রই তারা তাদের সন্তান সন্ততিদের জন্য নানান জিনিস খরিদ করে। এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম্য বুঝতে চেষ্টা করে না। ভগবান কি, জীবাত্মা কি, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক কিরকম ইত্যাদি সম্বন্ধে তারা কখনো ভেবে দেখে না। বর্তমানে অবস্থার এতই অবনতি হয়েছে যে যাদের ধার্মিক বলে মনে করা হয় তারাও কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যস্ত। এই কলিযুগে বিষয়াসক্ত ব্যক্তিদের সংখ্যা অন্যান্য যুগের থেকে অনেক বেশি। তাই যারা ভগবত ধর্মে ফিরে যেতে আগ্রহী তাদের কর্তব্য আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষদের সঙ্গ করা, এবং সেই সঙ্গে ধন উপার্জন ও ইন্দ্রিয় তৃপ্তি সাধনে যাদের জীবনের একমাত্র লক্ষ্য তাদের সঙ্গ পরিত্যাগ করা। তাই বলা হয়েছে, ভক্তি পরে সাধু ভব বিরক্তির অন্যত্র চ। ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে হলে জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হতে হবে। যে বিষয় ভক্তের তৃপ্তি সাধন করে তা অভক্তদের কাছে সম্পূর্ণ অরুচিকর। কেবল নিষ্ক্রিয় হলে অথবা বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করলেই হবে না, যথাযথ বৃত্তিতে যুক্ত হওয়া অবশ্য কর্তব্য। কখনো কখনো দেখা যায় যে পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী ব্যক্তিরা বৈষয়িক ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে নির্জন স্থানে যান, যা যোগীদের ক্ষেত্রে বিশেষভাবে অনুমোদন করা হয়েছে। কিন্তু তাও পারমার্থিক জীবনে উন্নতি সাধনে সহায়ক হবে না, কারণ অনেক সময় দেখা গেছে যে এই প্রকার যোগীদেরও অধঃপতন হয়। ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ না করার ফলে জ্ঞানীরাও অধঃপতিত হয়। নির্বেশবাদী অথবা শূন্যবাদীরা জড়জাগতিক সঙ্গ ত্যাগ করতে পারে, কিন্তু তারা ভগবানের সেবায় যুক্ত না হওয়ার ফলে চিন্ময় স্তরে স্থির থাকতে পারে না। ভগবত ভক্তি শুরু হয় ভগবানের মহিমা শ্রবণ করার মাধ্যমে, সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। বিনা হরে গুণ পীযূষ পানা, ভগবানের মহিমারূপ অমৃত পান করতে হবে, অর্থাৎ সর্বদা ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করতে হবে। সেটি হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনের প্রধান পন্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই উপদেশ দিয়েছেন যা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখতে পাই। কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তাহলে মহা সৌভাগ্যের ফলে তিনি সদ্গুরুর সাক্ষাৎ লাভ করতে পারেন এবং তার কাছ থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারেন। শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ের কৃপার ফলে তিনি ভক্তিলতা বীজ প্রাপ্ত হন এবং তিনি যদি সেই বীজ তার হৃদয়ে রোপণ করেন এবং তাতে শ্রবণ ও কীর্তন জল সিঞ্চন করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে সেই ভক্তিলতা বর্ধিত হতে থাকে। সেই ভক্তিলতা এতই প্রবল যে তা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিরজগতে গিয়ে পৌঁছায় এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় না পৌঁছানো পর্যন্ত তা বর্ধিত হতে থাকে, ঠিক যেমন সাধারণ লতা ছাতের আশ্রয় না পাওয়া পর্যন্ত বর্ধিত হতে থাকে, তারপর তাতে বাঞ্ছিত ফল ফলে। সেই ফল উৎপন্ন হওয়ার প্রকৃত কারণ হচ্ছে শ্রবণ ও কীর্তন রূপ জল ভক্তিলতায় সিঞ্চন করা। এর তাৎপর্য হচ্ছে ভগবত ভক্তিতে আগ্রহী মানুষ ভক্ত সঙ্গে ব্যতীত থাকতে পারেন না, তাকে অবশ্যই ভক্ত সঙ্গে বাস করতে হয় যেখানে তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘে শত শত কেন্দ্র মানুষকে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকার সুযোগ দিতে পারে এবং তার ফলে মানুষ তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হতে পারে। অর্থেন্দ্রিয়ারাম সদস্য তৃষ্ণায়া তৎসম্মতানাম অপরিগ্রহেণ চ বিবিক্ত রুচা পরিতোষয় আত্মনি বিনা হরে গুণ বিদুষ পানা। পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থলোলুপ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হয়। কেবল সেই প্রকার ব্যক্তিকেই নয়, এমনকি যারা তাদের সঙ্গ করে তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয়। মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রী হরির মহিমার রূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না। এইভাবে ইন্দ্রিয় তৃপ্তি ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে হয়। পৃথু মহারাজ চতুষ্ষণের চার কুমারে অর্থাৎ সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমারের দর্শন লাভ করবেন। পৃথু মহারাজের স্তুতি করছিলেন তার নাগরিকেরা, তার প্রজারা। পৃথু মহারাজের বৈশিষ্ট্য দর্শন করে সকলেই তার মহিমা কীর্তন করছিলেন। তখন এই চতুষ্ষণেরা সেই সভায় উপস্থিত হন। এই চতুষ্ষণ হচ্ছে ব্রহ্মার প্রথম চার পুত্র। ব্রহ্মার যখন জানতে পারলেন তার কি করা কর্তব্য, ব্রহ্মার প্রথম চারটি প্রশ্ন কি ছিল? তিনটি প্রশ্ন, আমি কে, আমি কোথা থেকে এলাম এবং আমার কি করা কর্তব্য। এই যে এই চারটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নের উত্তর যখন ব্রহ্ম পেলেন, যখন জানতে পারলেন ভগবানের কৃপায়, ভগবানের কৃপায় ব্রহ্মা গায়ত্রী মন্ত্র লাভ করলেন এবং সেই গায়ত্রী মন্ত্র ধ্যান করার ফলে ব্রহ্মার হৃদয়ে চিরজগৎ, চির ভগবত ধাম সহ ভগবান প্রকাশিত হল, সেটি হচ্ছে ব্রহ্ম সংহিতার পর। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষ্য বৃতেষু, এইভাবে ব্রহ্মা চিৎজগৎ দর্শন। বৃন্দাবন, সেই বনটি কি? চিন্তামণি, সেই সমস্ত অসংখ্য যে গাছপালা, সে গাছপালা সেই বৃন্দাবনে, সেগুলি সমস্ত চিন্তা, সেগুলো সমস্ত কল্পবৃক্ষ, আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তা। আর লক্ষাবৃতেষু সুরভীর আবির্ভাব, জয় শ্রী প্রহ্লাদ সিংহদেব কি জানা। শ্রীকৃষ্ণ যে লক্ষ লক্ষ গাভী চড়াচ্ছেন, সেই গাভীগুলি কি? সেই গাভীগুলি সব সুরভী, সেগুলি পালন করছেন অভিপাল। আর সেখানে কৃষ্ণ শত সহস্র গোপী সহ লীলাবিলাস করছেন, সেই গোপীগণকে তারা সবাই লক্ষ্মী দেবী। কেবল লক্ষ্মী দেবী নয়, তারা হচ্ছে লক্ষ্মী দেবীর উৎস। ব্রজগোপীরা কৃষ্ণ যখন মথুরায় দ্বারকায়, তিনি যখন বাসুদেব রূপে লীলাবিলাস করছেন, তখন ব্রজগোপীরা হলেন দ্বারকার মহিষী। সেই মহিষীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রুক্মিণী দেবী। সেই রুক্মিণী দেবী হচ্ছে মহালক্ষ্মী, সমস্ত লক্ষ্মীর মধ্যে প্রধান। তাহলে এই যে লক্ষ্মী সহস্র শত সংগ্রহ শিল্প মান্ন, এরা সবাই হচ্ছেন সেই গোপিকাদেরই, ব্রজগোপীদেরই প্রকাশ অংশ। কৃষ্ণ নিজেকে বিস্তার করছেন বাসুদেব রূপে, তখন গোপিকারা হয়ে গেলেন মহিষী। তারপরে বাসুদেব কৃষ্ণ যখন নারায়ণ রূপে নিজেকে প্রকাশ করলেন, তখন তারা হচ্ছে লক্ষ্মীদেব। এই লক্ষ্মী সহস্র শত সমুদ্র, যা শ্রী শ্রী রাধা মন্ত্রী। সেই ব্রহ্মা যখন জানতে পারলেন যে তার কি করা কর্তব্য, অর্থাৎ ব্রহ্মা যখন জানতে পারলেন এই জড়জগৎকে প্রকাশ করার হচ্ছে, বা জড়জগৎটা নির্মাণ করা হচ্ছে তার কাজ, তখন তিনি তার মন থেকে চারজন পুত্র প্রকাশ উৎপন্ন করলেন। ব্রহ্মা এমনই শক্তিশালী যে তিনি তার মন থেকে তিনি সন্তান, মানে তিনি তাদের দেহ দিতে পারেন, জীবাত্মাকে দেহ দান করতে পারেন। ব্রহ্মার মন থেকে তাদের দেহ প্রাপ্ত হল, এরাই হচ্ছে প্রথম ব্রহ্মার প্রথম চার পুত্র চতুষ্ক। এই সূত্রে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই যে চতুষ্ক এরা শিবেরও, শিবের থেকে উপর, শিবেরও সিনিয়র দর্শী। কেন? শিবের আবির্ভাব রুদ্ররূপে, তারপরে ব্রহ্মার এই জড়জগতে যে শিবের প্রকাশ, মহাদেবের প্রকাশ, সেটি হচ্ছে রুদ্ররূপে তার প্রকাশ। এই চতুষ্কে ব্রহ্মা যখন বললেন যে তোমরা আমার কার্যকলাপে সাহায্য করো, সৃষ্টি কার্যে সাহায্য করো, তখন তারা কি বলল, না না, এই জড়জগতে ব্যবসার ব্যাপারে আমরা যুক্ত হতে চাই না, এই ঝঞ্ঝাটের ব্যাপার আসল বিষয়ে শক্তি এসে যাবে, আমরা নিষ্ক্রিয় থাকতে পারি, থাকতে চাই। তখন ব্রহ্মার মনে হল যে এরা আমার ছেলে, এরা আমার সন্তান, অথচ এরা আমার কথা শুনছে না, গুরুজনের কথা শুনছে না। ব্রহ্মার মনে তখন ক্রোধের উদয় হল। তখন ব্রহ্মা তখনই ভাবলেন যে এই ক্রোধের ফলে এরা তো বিনষ্ট হয়ে যাবে। ব্রহ্মা এমনই শক্তিশালী যে ব্রহ্মার মন থেকে তিনি জীবকে শরীর দান করতে পারেন, আবার ব্রহ্মার রাগ হলে তারা ধ্বংস হয়ে যেতে পারে, বিনষ্ট হয়ে যেতে পারে, এমনই শক্তিশালী ব্রহ্মা। তাই ব্রহ্মা তার সেই ক্রোধকে সংবরণ করল, কিন্তু সেই ক্রোধ তার ভ্রুযুগলের মধ্যে দিয়ে প্রকাশিত। তারা হচ্ছে সেই প্রতি হচ্ছে রুদ্র বা শিবের এই জগজগ। সেই সূত্রে বলা হচ্ছে যে চতুর্সঙ্গেরা ব্রহ্মার জ্যেষ্ঠ, শিবের জ্যেষ্ঠ, অর্থাৎ এই জড়জগতে শিবের আবির্ভাব এই চতুর্সঙ্গের পরে। তারপরে সপ্তর্ষি দক্ষ নারদ এদের ব্রহ্মারই মন্দির, এইভাবে কৃষিকার্য শুরু। এখন যদিও এই চতুর্সং হচ্ছে যে বলতে গেলে সর্বজ্যেষ্ঠ এই ব্রহ্মাণ্ডে, ব্রহ্মার সর্বজ্যেষ্ঠ পুত্র, কিন্তু তাদের দেখে মনে হয় যে চারটে পাঁচ বছর বয়স্ক বালক শিশু, এবং তারা নগ্ন অবস্থায় ঘুরে বেড়ায়। আর ওদের স্থানটি কোথায়? তাদের স্থান হচ্ছে তপলোকে, ব্রহ্মার স্থান সত্যলোকে, সত্যলোকে, আর সত্যলোকের নিম্নবর্তী লোকটি হচ্ছে তপলোক, সেই তপলোক হচ্ছে এই চতুর্সঙ্গে বাসস্থান, তাদেরই লোক হচ্ছে সেই তপলোক। সেই চতুর্সঙ্গ তারা ব্রহ্মা ইয়ে ঋষি মহারাজের সভায় তার উপস্থিত, ঋষি মহারাজ দেখছেন যে গগন মার্গ থেকে এই চারজন নেমে আসছে, মহা সম্মান সহকারে ঋষি মহারাজ তাদের বন্দনা করলেন, তাদের পাদ প্রক্ষালন করলেন, এবং সেই পাদদ তিনি তার মস্তকে অর্পণ, এইভাবে তিনি চতুর্সঙ্গকে সম্মান করলেন। তারপরে তিনি তাদের উপযুক্ত আসন প্রদান করে তিনি তাদের কাছে সব প্রশ্ন শুরু করেন। পৃথু মহারাজের প্রশ্নটি সারমর্ম হচ্ছে যে কি করলে আমার ব্যক্তিগত উন্নতি সাধন হবে এবং সকলের উন্নতি, এইটি হচ্ছে সাধুদের কাম, অন্যের ক্ষতি করে আমার মঙ্গল হোক সেটা সাধু চায়, সাধু চায় আমারও মঙ্গল হোক সকলের হোক, আমার ভালো হোক সকলের ভালো, কি করলে এইটি সম্ভব, কি কাজ করলে কি কিসের অনুশীলন সেটি সম্ভব। এবং সেটা ভাগবতে আমরা এই ব্যাপারটি সর্বত্রই দেখতে পাচ্ছি, নৈমিষারণ্যের ঋষিরা সুতগোর সঙ্গে এই প্রশ্নই করল যে কি করলে সকলে মঙ্গল, বিদুরের সঙ্গে যখন মৈত্রের ঋষির সংযোগ হল সাক্ষাৎ হল তখন বিদুরও মৈত্রের ঋষিকে সেই প্রশ্ন করল, পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হল তিনিও সেই প্রশ্ন করলেন, আমার মোটে জীবনে সাত দিন বাকি আছে আমার কি করা করত, এবং যা করলে আমার পারমার্থিক উন্নতি হবে এবং যা ফলে সারা জগতে হবে, এসেই কথা। বিদুর যখন মৈত্রী ঋষিকে এই প্রশ্নটি করলেন, অনেকগুলো প্রশ্ন করলেন, তার মধ্যে সে সমস্ত প্রশ্নের উদ্দেশ্য সেই এক, আমার কি করে আমার জীবন কিভাবে সফল হবে, আমার জীবন কিভাবে সার্থক হবে এবং সকলের কিভাবে সনাতন গোস্বামী ও চৈতন্য মহাপ্রভু সেই প্রশ্ন করলেন জগন্নাথ সঙ্গীত সাক্ষাৎ, কে মরে কে আমি আমারে কেন যাবে তা করতে, সে কথাটি বলো যা শুনলে সকলের মঙ্গল। এখন বিদুরের কথা শুনে মৈত্রী ঋষি প্রশংসা করেছে যে এইটি হচ্ছে প্রকৃত প্রশ্ন যার ফলে সকলের মঙ্গল সাধন, এবং তিনি বলেন যে চতুর্সঙ্গ এই চার কুমার ব্রহ্মার চার পুত্রেরা তাদের তারা যখন শঙ্কর সঙ্গে সাক্ষাৎ লাভ করেন তখন তারাও তাকে নিতে শুরু করেন। শঙ্করষণ তখন তাকে তাদের শ্রীমদ ভাগবত শুনিয়েছে। সেই ভাগবত চতুষ্ণ সাংখ্যায়ন মুনিকে দান করেছে, সাংখ্যায়ন ঋষিকে দান করেছে। সাংখ্যায়ন ঋষির কাছ থেকে পরাশর মুনি সেটা শুনেছে, আর পরাশর মুনির কাছ থেকে আমি শুনেছি। এইভাবে গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি। অর্থাৎ সারা জগতের কল্যাণ কিসের হয়? শ্রীমৎ ভাগবত শ্রবণের মাধ্যমে এবং শ্রীমৎ ভাগবত কীর্তনের। ভগবানের কথা শোনার ফলে, ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করার ফলে এবং ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করার ফলে আমাদের ব্যক্তিগত কল্যাণ সাধিত হয় এবং সারা জগতের মঙ্গল সাধিত। সেই কথাটি বারবার শ্রীমদ ভাগবতে আমরা পাচ্ছি। পৃথু মহারাজ সেই প্রশ্ন করলেন, সেই প্রশ্ন শুনে চতুষ্ণ অত্যন্ত আনন্দিত হল এবং তাদের মুখ্য তাদের হয়ে সনত কুমার পৃথু মহারাজকে উপদেশ দিতে শুরু করলেন। এই অধ্যায়ে সেই বর্ণনা এবং এই শ্লোকটিতে কি বলা হচ্ছে? এই শ্লোকটিতে সনত কুমার বলছেন, পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে হলে ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ও অর্থলোলুপ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ। আমরা যদি যথাযথ পারমার্থিক উন্নতি সাধন করতে চাই তাহলে কি করতে হবে? বিষয়ীদের সঙ্গ পরিত্যাগ। চৈতন্য চরিতামৃতে কি বলা হচ্ছে সে সম্বন্ধে? স্ত্রী সঙ্গী এবং স্ত্রী সঙ্গ সঙ্গী পরিত্যাগ, সঙ্গ পরিত্যাগ। কেবল যারা স্ত্রী সঙ্গ করে তাদেরই নয়, যারা স্ত্রী সঙ্গ সঙ্গী তাদেরও প্রশ্ন, তাদের সঙ্গে বেশি যারা বিষয়াসক্ত, যারা বিষয়ের প্রতি আসক্ত, এইটি তাদের সঙ্গ পরিত্যাগ করাটাই হচ্ছে প্রথম কর্তব্য। বিষয়াসক্ত মানে যারা ধন সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির প্রতি আসক্ত তাদের সম্ভব। কিন্তু শ্রীল প্রভুপাদ আচ্ছা তারপরে তিনি বলছেন যে সেটা একদিক দিয়ে সেটা করতে হবে, বিষয়ীদের সঙ্গ পরিত্যাগ করতে হবে, আর সেই সঙ্গে ভগবানের মহিমারূপ অমৃত আসল দুটো দিকই রয়েছে, শুধু একটা হলে চলবে না, দুটো দিক দুটোই করতে হবে। প্রভুপাদ সেই সম্বন্ধে তাৎপর্যে কি বলছেন? কেবল বিষয়ের সঙ্গ ত্যাগ করলেই চলবে না, আমাদের ভগবানের সেবায় ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে। সেই সঙ্গে অনেকে আছে যারা এই জড়জগৎ জড় বিষয় ত্যাগ করে যারা বিরক্তি বা বিবিক্ত বৈরাগ্য অবলম্বন করে, কিন্তু তাদের সেটা করলে কাজ হয়। যেমন প্রভুপাদ বলছেন যে অনেক যোগী আছে তারা লোকালয় পরিত্যাগ করে গিয়ে গভীর জঙ্গলে গিয়ে অথবা পাহাড়ের উপরে গিয়ে তারা কঠোর তপস্যা, কিন্তু দেখা গেছে সেই যোগীদের পদস্থান হয়ে গেছে। সেটা অন্যান্য যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, আর কলিযুগের মানুষের কি কথা? কলিযুগের মানুষ স্বভাবতেই অল্প আয়ু সম্পন্ন, তারা অলস, তারা তাদের মন্দমতি এবং তারা নিরন্তর প্রকৃতির মধ্যে নির্যাতিত। এই কলিযুগের মানুষের পক্ষে সেরকম জীবন অবলম্বন করা সম্ভব। সত্য ত্রেতা দাপরে মানুষেরা অনেক অনেক বেশি শক্তি, তাদের সেই ক্ষমতার প্রভাবে তারা দীর্ঘকাল এইভাবে অনাহারে থেকে, যেমন যোগীদের চরণ চরমে সিদ্ধি লাভ করার জন্য তাদের কি করতে হয় আমরা তাই দেখতে পেয়েছি। ধ্রুব মহারাজ কিভাবে তপস্যা করে এইভাবে আমরা দেখতে পেয়েছি, নারদমুনি কিভাবে তপস্যা করে, এমনকি আমরা দেখতে পেয়েছি হিরণ্যকশিপু কিভাবে তপস্যা করে। কজনের কে আছে এই যুগে যে তারা এইভাবে যোগ সাধন করতে পারে, তা সত্ত্বেও তাদের পদস্খলন নেই। বিশ্বামিত্র 64,000 বছর তপস্যা করার পর পদস্খলন নেই, অধপ্রত মেনকার রূপে মুগ্ধ হয়ে মেনকার সঙ্গে সংসার। তাই প্রভুপাদ বলছেন যে এই অনেক যোগী এইভাবে সংসার ত্যাগ করে গেছে, কঠোর তপস্যা করেছে, কিন্তু চরমে সার্থক হতে পারে, সফল হতে পারে। অনেক জ্ঞানী আছে, অনেক মায়াবাদী আছে, শূন্যবাদী আছে, তারা এইভাবে কঠোর তপস্যা করে, কিন্তু তারা তাদের জীবন এই তপস্যার দ্বারা সাফল্যমণ্ডিত হতে পারে। জীবনকে সাফল্যমণ্ডিত করতে হলে কি করতে হবে? ভগবত ভক্তি লাভ করতে। যেখানে যে সম্বন্ধে এখানে বলা হয়েছে যে ভগবানের মহিমারূপ অমৃত পান করতে, ওই ভগবানের অমৃতরূপ অমৃত পান করার ফলেই কেবল আমরা সাধারণ খাবার ত্যাগ করতে পারি, সাধারণ পান ত্যাগ করতে পারি, এমনকি নিঃশ্বাস গ্রহণ পর্যন্ত বন্ধ করতে পারি। একটা না হলে অন্যটা ত্যাগ করা সম্ভব। উচ্চতর বস্তু স্বাদ না পেলে নিম্নতর বস্তু আমরা আশা দিয়ে ত্যাগ করতে পারি। তাই জন্য এখানে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে একদিকে ভক্তি, পরের সানুভব বিরক্তির অন্তর্দোষ। বিরক্তি নিয়ে ভক্তি লাভ তো হবে না, বরং পক্ষান্তরে ভক্তির অনুশীলনের ফলে বিরক্তি আপনা থেকে চলে আসে। যেমন আমরা যদি উচ্চতর বস্তু পাই তাহলে নিম্নতর বস্তুর প্রতি আসক্তি থাকবে। তোমার কাছে যদি 100 টাকা পাও তাহলে 5 টাকাটা তুমি অন্য কাউকে দিও, তাই না? তোমার কাছে যদি 5 টাকাই সর্বস্ব থাকে তাহলে সেটা তুমি কাউকে দিতে পারবে বা দিতে চাইবে? সাধারণত অথবা আরেকটু কৃষ্ণাকে এইভাবে দেওয়া যায় যে তোমার সামনে যখন মহাপ্রসাদের থালাটি রয়েছে, মহাপ্রসাদের প্লেট, আর সেই মহাপ্রসাদ পেট করে খাওয়ার পর আর অন্য কিছু পচার জিনিস খেতে ইচ্ছে করবে? আপনার থেকে সে তার প্রতি বিনতি আছে, কিন্তু কোনো খাওয়ার নেই তখন পচা সারা সবকিছুই উদার করছেন জন্য। ততই যখন জীব যতক্ষণ পর্যন্ত না ভগবত ভক্তির স্বাদ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জড়জাগতিক বিষয়ের প্রতি বিরক্তি কার্যকরী হবে, কিন্তু ভগবত ভক্তির আস্বাদনের ফলে বিরক্তি আপনা থেকেই এসে যাবে। এই কথাটি তার উপদেশ শুরু করার প্রথমেই সনত কুমার বৃদ্ধ মহারাজ এবং এই তাৎপর্যে শিল প্রভুপাদ সেটি বিস্তৃতভাবে বিশ্লেষণ করে তিনি বলছেন যে ভগবত ভক্তি অনুশীলনের জন্য যে যা কিছু প্রয়োজনীয় বা পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য যা প্রয়োজন সেই আয়োজন শিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে করেছে। তাই প্রভুপাদ বলছে সেই উদ্দেশ্য নিয়েই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে, যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের শত শত কেন্দ্র মানুষকে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করা, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকার সুযোগ দিতে পারে এবং তার ফলে মানুষ তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হতে পারে। তাহলে আমরা ঈশ্বরে এসে কি পাচ্ছি? আমরা ঈশ্বরে এসে আমরা ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার সুযোগ পাচ্ছি, শুদ্ধ ভক্তের আশ্রয় লাভ করে, সদ্গুরুর আশ্রয় লাভ করে আমরা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারছি, পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারছি এবং বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকতে পারছি, তাই না? এবং এইভাবে এই একটা অপূর্ব সুযোগের সদ্ব্যবহার করার মাধ্যমে আমরা ধীরে ধীরে বা দ্রুত গতিতে পারমার্থিক জগতের প্রতি অগ্রসর করতে পারছি। অতএব আমরা এই যে সুযোগ ছিল প্রভুপাদ করে দিয়ে গেছেন তার যথার্থ সদ্ব্যবহার করে আমাদের জন্ম জীবন যেন আমরা সার্থক। হরে কৃষ্ণ গৌড় করে থাকতে কারো কোন প্রশ্ন আছে?
ব্রহ্মার কথা বলেন, ব্রহ্মা গায়ত্রী যোগ করে যে ভগবানের দাম ভগবানের রূপ হৃদয়ে আমরা তো পরম্পরা গায় ভগবতের শিবায়
বলো। আমি
আমরা তো একই গায়ত্রী মন্ত্র জপ করছি, আমাদের তো দেব ভগবানের দাম প্রকাশ করছেন না, ভগবানও করছেন না।
ভালো প্রশ্ন। ব্রহ্মা গায়ত্রী জপ করে গায়ত্রী মন্ত্রে ধ্যান করে ব্রহ্মা ভগবান হবে, ভগবানের দর্শন পেলে আমরা গায়ত্রী জপ করছি কিন্তু ভগবত আমাদের একমাত্র পৌঁছাতে পারবেন না, তাই তো একটু আমার প্রশ্ন। দেখো বীজটা পাওয়া গেছে, তো বীজটা পাওয়া গেলে কি গাছটা হয়ে যাবে? বীজটা রোপণ করতে হবে, সেই বীজটাকে সমন কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে, তার ফলে ভক্তিলতা প্রকাশিত হবে এবং সেই ভক্তিলতা ভগবান স্বামী নিয়ে ওখানে গিয়ে ভক্তিরূপ প্রেম প্রেমরূপ ফল দেয়। এখন যদি ওটা না হয় তাহলে আমাদের বুঝতে হবে আমরা কি পেয়েছি, আমরা ভক্তিলতার বীজটা পেয়েছি। ব্রহ্মাণ্ড ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, ভক্তিলতার বীজটা আমরা পেয়েছি। এখন বিচার আমাদের বিচার করতে বীজটাকে আমরা রোপণ করেছি জমিতে না বীজটা গুলাবে রেখে দিয়েছি, এইটা প্রথম বিচার। বীজটা কি তারপরে দেখতাম জমিটা কি তৈরি হয়েছে ঠিক মতো না জমিটা পাথর পাথরের মধ্যে কি বীজটা? আচ্ছা ঠিক আছে, জমিটা যদি তৈরি হয়ে থাকে উর্বর জমিতেও যদি বীজটা রোপণ হয়ে থাকে তখন দেখতে হবে ঠিকমতো কি জল সিঞ্চন হচ্ছে জমিতে সেই বীজটাতে, এবং সেটা যদি হয় তাহলে অর্থাৎ বীজটা পেলেই হবে, সেটা যথাযথভাবে রোপণ করতে হবে। কোন ক্ষেত্রে? হৃদয়ের ক্ষেত্রে। হৃদয়টাকে হৃদয়ের উর্বরতা কিসের উপর নির্ভর করবে? ভক্তির শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, সুদৃঢ় বিশ্বাস কৃষ্ণ ভক্তি করিলে করে, এই শ্রদ্ধাটাই জমিতে উর্বরতা আনবে, তারপরে সবল কীর্তন রূপ জলসেচন।
ইসলামে কোনো ভিক্ষা দেওয়ার জন্য আসলাম, কোনো কিছু মাস ক্ষেত্রে এই কথাই বলছি যে সেগুলো কাজ করতে গেলে একসাথে কাজ দিতে গেলে কাজ করতে হবে। আসলাম তুমি ভিক্ষা হবে তুমি অনুসরণ করো, আমি চার পাঁচ বছর অনুসরণ করার পরে পরিণাম দিতে হবে সাত আট বছর পরে গাছ ভিক্ষা দিয়ে, কারণ হচ্ছে চাষ করার পরেই তো জিন্দগি জীবিত হয়েছে
সেটা কর্তৃপক্ষ দেখছেন যে দীক্ষার যোগ্যতা লাভ হয়েছে, মঞ্চ পাওয়ার যোগ্যতা লাভ হয়েছে, তার মানে এই নয় যে জমি উর্বর হয়ে গেছে। এখন তারপরে তুমি নিজেই প্রশ্ন করো, শ্রবণ কীর্তন কি ঠিক মতো হচ্ছে? সকাল বিকালে করছে আরো ভালো করে হবে। হ্যাঁ, রূপবশের সে সম্বন্ধে কি বলছে যে উৎসাহ নিশ্চয়া ধৈর্য, ধৈর্য করে উৎসাহে যেন ফাটা না হবে, আর সূর্য বিশ্বাস রাখতে হবে নিশ্চয়। এই যে বস্তুটি আমি পেয়েছি সেটি আমাদের নিশ্চয় ভগবতা নিতে হবে, কবে নিয়ে যাব কবে যেতে পারবো তাতে নিয়ে নেই, মম জন্মনি জন্মনিশ্বরে ক্ষমতা ভক্তি রাখ। কত কোটি কোটি জন্ম আমরা মায়ের কবলে ছিলাম, এখন একটা জন্মে কৃষ্ণভক্তি লাভ হয়েছে, তার মানে এই জন্মে সব সফল হয়ে যাবে? এত জন্মে যে এতগুলো অসৎ সংস্কার ছিল, কুসংস্কার ছিল, এত যে দোষ ছিল, অনর্থ ছিল, সেগুলো নিবৃত্তি কি একদিনে হয়ে যাবে? অতএব ধৈর্য উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তন, আর সঙ্গ ত্যাগ আর সত বৃত্তি, অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ সাধু সঙ্গ, তার ফলে হবে একজন্মের নাম কি আছে? কত আমাদের প্রার্থনাটা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন আমি এই কথা আমি তো বললাম যখন ব্রহ্মা হৃদয় ব্রহ্মা চতুষ্পাণ ব্রহ্মার চার পুত্র যখন ব্রহ্মার কথা শুনলেন না তখন ব্রহ্মার ক্রোধ হল, সেই ক্রোধ যে ব্রহ্মার সম্বরণ করলেন, সেই ক্রোধটা তার পুত্রদের প্রতি এলো না কিন্তু তার মাথার মাথা দিয়ে বেরিয়ে গেল, সেই যে ক্রোধটা যে বেরোল সেই ক্রোধ রূপ নিল রুদ্রে, রুদ্র বা শিব। তারপরে
হরে কৃষ্ণ মহারাজ, চতুসঙ্গে ভগবান শঙ্করের কাছ থেকে ভাগবত গ্রহণ করেছিলেন এ সম্পর্কে যদি একটু বলুন।
হ্যাঁ, এটা মৈত্রী ঋষি বলছেন যে ভাগবতের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধে আমরা পাচ্ছি বিদুর মৈত্রেয় সংবাদ। বিদুরকে মৈত্রী ঋষি, বিদুর প্রশ্ন করলেন মৈত্রী ঋষিকে, তার আগে উদ্ধব বিদুরকে বলেছিলেন যে ভগবান এই ধাম ত্যাগ করার আগে মৈত্রী ঋষিকে নির্দেশ দিয়েছেন তোমাকেই উপদেশ দেওয়ার। তখন মৈত্রী ঋষিকে খুঁজে খুঁজে বিদুর পেলেন হরিদ্বারে গঙ্গার তীরে। তখন মৈত্রী ঋষিকে তিনি যে প্রশ্ন করেছিলেন সেইটাই ভাগবতের বিদুর মৈত্রেয় সংবাদ নাম এই অধ্যায়গুলিতে প্রকাশ। এখন সেটা একটা দিয়ে ভাগবতের বর্ণনা, এবং সেই সূত্রে মৈত্রী ঋষি বিদুরকে বললেন, বিদুর যখন প্রশ্ন করলেন তখন বিদুরকে বললেন যে ভগ যে কথাটি আমি তোমাকে বলব সেটা চতুষ্ণ শঙ্করের কাছ থেকে লাভ করে, চতুষ্ণ তার সাংখ্যায়ণ ঋষিকে শোনালেন, সাংখ্যায়ন ঋষির কাছ থেকে পড়া শুনি সেটা শূন্য, বা সপা সাংখ্যায়নের কাছ থেকে পরাশরমুনি প্রাপ্ত হয়েছিলেন এবং তারপর পরাশরমুনির কাছ থেকে আমি প্রাপ্ত হয়েছি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটা পরম্পরা। হ্যাঁ, বৈষ্ণব পরম্পরা কটা আছে? কটা বৈষ্ণব পরম্পরা? কি কি পরম্পরা? তারপর ব্রহ্মা শিব, তারপর লক্ষ্মী দেবী, তারপর চতুষ। এই যে চতুষ্ণামের যে সম্প্রদায়, এটা এই সংকর্ষণ থেকে চতুষ্ণ, চতুষ্ণ থেকে সাংখ্যায়ন, সাংখ্যায়ন থেকে পরাশর, পরাশর থেকে জৈন। এবং এখানে জৈনী ঋষি সেটি তার উপরে যদি কৃষ্ণের কাছ থেকে পুনরায় নির্দেশ লাভ করে, কৃষ্ণের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করে তিনি বিদুরকে সেটি শ্রীমান ভাগবতের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধে বর্ণিত। আচ্ছা, আজকে 9টা বেজে গেছে, আমি এখন শেষ করছি। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে
শ্রীমন্ত।